আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মহরমের ট্রান্সমিশন নিয়ে, যার নাম ফয়জানে সাহাবা ও আহলে বাইত। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। বিষয়ের দিকে যাওয়ার আগে এবং মুবাল্লিগ বৃন্দদের আমন্ত্রণ জানানোর আগে আসুন দরুদে পাকের একটি ফজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করবেন। আসুন যে যেখানে আছি আমরা দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। স্ক্রিনে দেখেই নিয়েছেন আজকে আমাদের সাথে কারা কারা উপস্থিত আছেন, এরপরও আমরা ওয়েলকাম জানাই যেহেতু ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার ডান দিকে আছে মাশাআল্লাহ মুবালিকা দাওয়াত ইসলামী শাহিদ ভাই, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। এবং আমার উল্টো দিকে মাশাআল্লাহ আমাদের সৈয়দ ইকরাম আত্তারি আজকে উপস্থিত হয়েছেন আমাদের সাথে, কেমন আছেন বাপু?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। আর আজকে আমাদের সাথে প্রথমবারের মতো, অর্থাৎ চট্টগ্রাম স্টুডিও থেকে প্রথমবারের মতো নাতখা হিসেবে যুক্ত হয়েছেন, আমাদের অনেকেরই পরিচিত, অনেকেই চেনেন মাশাআল্লাহ আমাদের সাদ্দাম আত্তারি ভাই, কেমন আছেন হুজুর? দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু মুহররমুল হারাম মাস শুরু হয়ে গেছে, ইসলামী বছরের প্রথম মাস শুরু হয়ে গেছে, তো মুহররম মাসের ফজিলত এবং শানে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু পহেলা মুহররম ওনার স্মরণ করা হয়, তো ইনশাআল্লাহুল করিম আমরা শানে ফারুকে আজম শুনবো এবং মুহররম মাসের কী কী ফজাইল আছে, কী কী বরকত আছে ইনশাআল্লাহুল করিম, সেই সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শোনার চেষ্টা করব। আসুন দেরি না করে একটি কালাম আমরা আজকে সাদ্দাম ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ টপিক নিয়ে আমরা সামনে অগ্রসর হব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول اللہ وسلم علیک یا حبیب اللہ ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سہی صلی اللہ علیک یا رسول اللہ وسلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم هم صل على سيدنا ومولانا محمد سب سے اولا و اعلی ہمارا نبی سب سے اولا و اعلی ہمارا نبی سب سے بالا و اعلی ہمارا نبی سب سے بالا و اعلی ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی اللہم صل علی سیدنا و مولانا محمد بزم آخر کا شمع فیروزہ ہوا نور اول کا جلوہ ہمارا نبی جس کو شایا ہے عرش خدا پر جلوس جس کو شایا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا ہمارا نبی اللہم صل علی سیدنا و مولانا محمد مانگنے والو ہم کو تو یوں چاہیے مانگنا اور کسی سے بھی کیوں چاہیے مانگنے والو ہم کو تو یوں چاہیے مانگنا اور کسی سے بھی کیوں چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی اللہم صل علی سیدنا مولانا محمد اللہم صل علی سیدنا و مولانا محمد خلق سے اولیاء اولیاء سے رسول خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلی ہمارا نبی جس کے تلووں کا دھوون ہے آب حیات جس کا تلووں کا دھوون ہے آب حیات ہے وہ جان مسیحا ہمارا نبی اللہم صل علی سیدنا و مولانا محمد کیا خبر کتنے تارے کھلے چھپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی کیا خبر کتنے تارے کھلے چھپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی غمزدوں کو رضا غمزدوں کو رضا غمزدوں کو رضا مجدہ دیجے کہے بے قصوں کا سہارا ہمارا نبی اللہم صل علی سیدنا و مولانا محمد اللہم صل علی سیدنا و مولانا محمد
سبحان اللہ سبحان اللہ اللہ پاکر آخری نبی صلی اللہ علیہ وسلم ذات پاکر آلوچنا ہم کرچی اللہ پاک نبی پاک صلی اللہ علیہ وسلم سدا سربدا گنگان گاوار توفیق دان کروک نبی پاکر کچھ آرزی جانانور توفیق دان کروک آج کے ہمیں بھی نہیں محرم مشر فضیلت اور شان فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ شروعے ہمیں شاہد بھائی کا جب فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ سنکت پریچے سمپرکے آپ مدانی چینل درشک دیر کے ایک جانوں چیشا کربین اور سی ساتھ فاروق انار ایک উপাধি। তো এই উপাধির মানে কি বা এই উপাধি কে দিয়েছিলেন সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম সংক্ষিপ্ত আলোচনা আপনার কাছ থেকে শুনব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন। খুবই গুরুত্বপূর্ণ আজকের যে অনুষ্ঠানটা এবং ধারাবাহিক 10 তারিখ পর্যন্ত চলবে
ইনশাআল্লাহ।
আর আজকের যে বিষয় রয়েছে মুহররমুল হারামের ফজিলত এবং হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান।
জি
তো লিয়াকত ভাই, হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা,
দ্বিতীয় খলিফা ছিলেন
এবং আশারায়ে মুবাশশারার একজন।
আচ্ছা,
আশারায়ে মুবাশশারা কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সকল সাহাবীকে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন
সুবহানাল্লাহ,
তাদেরকে আশারা মুবাশশারা বলা হয় এবং তাদের মধ্যে একজন হচ্ছে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
10 জন জান্নাতি
জান্নাতি সাহাবী যাদেরকে আমার নবী
জান্নাতের সুসংবাদ, সব জান্নাতি কিন্তু যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের,
আমার নবীর সকল সাহাবী জান্নাতি।
জি আলহামদুলিল্লাহ।
কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল 10 জন সাহাবীর নাম নিয়ে,
জি
হ্যাঁ, যে ঘোষণা দিয়েছে
দুনিয়াতে
সুসংবাদ দিয়েছে, তার মধ্যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একজন।
সুবহানাল্লাহ।
তো তিনি রাদিয়াল্লাহু তাআলার জন্ম 583 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।
জি
তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুত প্রকাশ করলেন, দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তো ইসলামের প্রাথমিক যুগ যখন চারিদিকে কাফের মুশরিকদের দবদবা আছে, পাওয়ার আছে, ওই অবস্থায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন একজন দুজন করে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমার নবীর হাতে কালেমা পড়ে ইমান আনয়ন করতেছে। এভাবে ধারাবাহিক চলতে 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 যখন মুসলমানদের সংখ্যা প্রায় 38-39 হয়েছে, তো তখন মুসলমানরা লুকিয়ে ইবাদত করতেন, প্রকাশ্যে না, দাওয়াতও হতো গোপনে গোপনে। তো ওই অবস্থায় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেননি, তখন তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন, ইসলামের মুসলমানদের বিপক্ষে ছিলেন। তো একদিন উনি যখন দেখলেন ইসলামের দাওয়াত প্রসার হচ্ছে, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইনি আরও রাগান্বিত হয়ে একদিন ইনি তরবারি নিয়ে বের হলেন। কোথায় যাচ্ছেন? ওনার গন্তব্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা।
জি
তো প্রথমত উনি জানতে পেলেন, কোনো একজন ওনাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? উনি বললেন, আমি অমুক কাজের জন্য যাচ্ছি তরবারি নিয়ে। তখন তিনি বললেন, তুমি তোমার বাসার খবর নাও, তোমার বোন এবং তোমার ভগ্নীপতি ইসলাম কবুল করেছে, তারা মুসলমান হয়ে গিয়েছে। তিনি আরও রাগান্বিত হয়ে পথ পরিবর্তন করে ওনার বোনের বাসায় গেলেন। তো গিয়ে দেখলেন চিত্র ভিন্ন, সেখান থেকে কোরআনের আওয়াজ আসতেছে।
আল্লাহ আল্লাহ।
তো কোরআনের ওই শ্রুতি মধুর আয়াতগুলো ওনার মনের মধ্যে রেখাপাত করলো। তো উনি পরক্ষণে আবার সেই তরবারি নিয়ে আমার নবীর দরবারে হাজির হলেন, উদ্দেশ্য ছিল ভিন্ন। যখন আমার নবীর দরবারে গেলেন, তখন আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখে তার হৃদয়ে পরিবর্তন চলে আসে। আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখে তার হৃদয়ে পরিবর্তন চলে আসলো এবং আমার নবীজির কদমে তরবারি রেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান হিসেবে আমাকে কবুল করুন। এর আগে লিয়াকত ভাই একটি বিষয় রয়ে গিয়েছে যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অথবা আরেকজনের ব্যাপারে দোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ, এই দুজন থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য তুমি কবুল করো। তো আল্লাহ তাআলা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের জন্য কবুল করেছেন।
জি
তো এটার পরে ওনার ইসলাম কবুলের পরে ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকে আছি? আমার নবীজি বললেন, অবশ্যই আমরা হকে আছি। তাহলে ফারুক আযম বললেন, আজ থেকে গোপনে নয়, আমরা প্রকাশ্যে ইবাদত করব, প্রকাশ্যে
ইসলাম প্রচার করব
এবং আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব, ইসলামের দাওয়াত দিব এবং প্রকাশ্যে ইবাদত করব।
সুবহানাল্লাহ।
ইনার ইসলাম কবুলের পর হেরেমের মধ্যে প্রকাশ্যে নামাজ আদায় হলো, প্রকাশ্যে ইবাদত হলো, প্রকাশ্যে দাওয়া শুরু হলো। ফারুক আযম এর আহ্বান করলেন মক্কাবাসীদেরকে, যারা কাফের মুশরিক, যারা ইসলামের বিরোধিতা করত। তিনি বললেন, কেউ যদি নিজের মাকে তার সন্তান হারা করতে চাও তাহলে আমার সামনে আসো। ইনার বীরত্ব, ইনার সাহস, হ্যাঁ, ইসলামকে অন্যরকম একটা কি উন্নতি দিয়েছে ইসলাম প্রচারের ক্ষেত্রে। তো ইনার অবদান এটা ইসলামের জন্য অনস্বীকার্য।
বিশেষ করে ইনি যখন ইসলাম কবুল করেন ইনার বয়স ছিল 33, 33 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইনি প্রায় আপনার 53 বছর বয়সে দ্বিতীয় খলিফা হিসেবে খেলাফত নিযুক্ত হন।
জি,
তো ইনার সময়কারে যে চারিদিকে ইসলামের কি হচ্ছে প্রচার প্রসার হয়েছে এবং বিশেষ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইনি ইসলাম কবুল করেন ইনাকে উপাধি দিলেন কি ফারুক।
ফারুক,
তো ফারুক কেন উপাধি দিলেন? তো ফারুক অর্থ হচ্ছে যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সত্য এবং
মিথ্যার
পার্থক্যকারী। কেমনে? যখন ইসলামে ইনি ইসলাম কবুল করার আগে দাওয়াত হচ্ছিল গোপনে,
জি,
তো ইনি ইসলাম কবুল করার পর দাওয়াত হয়ে গেল কি প্রকাশ্যে। হ্যাঁ, যে হক সেটা প্রকাশ্যে চলে আসলো, এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে ফারুক উপাধি দিয়েছেন, যেটাকে আমরা ফারুকে আজম বলে কি করি সম্বোধন করি। তো ইনার মোবারক জীবনী থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে এবং ইসলামের জন্য ইনার যে ত্যাগ, ইনার যে অবদান, এটা ইসলামী পুরো ইতিহাসে এটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে এবং আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মাশাআল্লাহ। ইকরাম ভাই আছেন, ইকরাম ভাই বলছিলেন শাহিদ ভাই যে হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী ছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওনার জীবনীর কোন দিকটা ফুটে উঠেছে এই বিষয়টার মাঝে? আর ইসলাম গ্রহণের আগে এবং পরে যদি আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের কীরকম পরিবর্তন দেখা যায় ওনার জীবনী থেকে, এ সম্পর্কে একটু দর্শকদেরকে জানাবে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক আজম উনি, তিনি যখন পথ চলতেন শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলতেন।
বেশক
ফারুক আজম উনি যার সম্পর্কে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিশাত করেছেন, আমার ফারুক হচ্ছে ফারুক আজম যার সাথে ফেরেশতার সাদৃশ্য রয়েছে। অর্থাৎ কেমন বলতে, তার সাথে ফেরেশতার সাদৃশ্য এভাবে রয়েছে, কোন ফেরেশতা বলছে ফারুক আজমের সাথে জিব্রাইলের সাদৃশ্য রয়েছে। কেননা জিব্রাইল যখন আসে আল্লাহ পাকের রহমত নিয়ে আসে, তো বরকত নিয়ে আসে, এটা এক রাওয়ায়েত। তো ফারুক আজমের সাথে জিব্রাইলের সাদৃশ্যের জন্য যখন ফারুক আজম যখন চলতো, যখন আসত, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়াল কুফফার, তাহলে এমন কিছু সঙ্গী রয়েছেন যারা খুব নম্র কিন্তু যারা ইসলামের যারা বিপক্ষে, যারা ইসলামের শত্রু, তাদের জন্য খুব কঠোর প্রকৃতির। তার ইসলামের সঙ্গে এমন যারা খুব দয়ালু কিন্তু যারা ইসলামী বিপক্ষে জন্য খুব কঠোর বিদর্মীর জন্য। তো জিব্রাইল আমিন যখন আসত, তখন যারা ইসলামের শত্রু তাদের জন্য শাস্তি, আল্লাহ পাকের লানত, গজব এগুলো নিয়ে আসত।
জি,
ফারুক আজম যখন ইসলামের ছায়াতলে চলে আসলেন, তখন তিনি যখন চলতেন, তখন বিদর্মীর জন্য তিনি ওইরকম ছিলেন, খুব কঠোর প্রকৃতির ছিলেন। এই জন্য তার মেজাজ, তার সাথে জিব্রাইল আমিনের সাদৃশ্যের কথা আমার নবী নূরানী জামান ইরশাদ করেছেন এবং আমার নবী এটাও ইরশাদ করেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো, লাউকানা বাদী নবীজন লাকানা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ যে সুনানে তিরমিজির মধ্যে রয়েছে নবী পীরম ইরশাদ করেছেন যদি আমার পর কেউ নবী হতো তাহলে ফারুক আজম কি হতো,
নবী হতো।
তাহলে এ থেকে বোঝা যায় যে ফারুক আজমের মর্তবাটা কেমন ছিল। যে শাহিদ তখন বলল যে ইসলামের আগে কীরকম ছিল আর যখন ইসলামের ছায়াতলে চলে আসলো তখন মেজাজ কীরকম। একবার এক ব্যক্তি আসলো ফারুক আজমকে খোঁজ করতে, তখন ওনার জামানার মধ্যে তখন উনি শাসক ছিলেন অনারবি, তো বলতে লাগলেন যে বাদশাহ কোথায় পাওয়া যাবে। তখন লোকজন বলতে লাগলো দেখুন উনি কোনো পাহাড়ের পাদদেশে হয়তো চাবুক মাথার নিচে দিয়ে উনি আরাম করছেন, একজন শাসক এরকম উনি কুচতে কুচতে টিকেই পেলে এরকম একটা পাহাড়ের পাদদেশে যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা মাথার নিচে দিয়ে তিনি আরাম করছেন গাছের ছায়া। তখন ওই বিদর্মী ওই অনারে বলতে লাগলো যে এখন তো উত্তম সুযোগ যে ওনার শহীদ করার। যে মাত্র তরবারি নিল সাথে সাথেই দুইটা সিংহ জল আসলো, ওইটা দেখে সে কাঁপতে কাঁপতে তার বাড়ি পড়ে গেল। চা চিৎকার শুনে ফারুক আজম ঘুমিয়ে গেল, উনি দেখলেন এই ওরে অবস্থা। তখন ফারুক আজমকে দেখে সে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ফারুক আজম তার থেকে প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তো তার মেজাজ, তার আদব আখলাক দেখে অভিভূত। একজন শাসক কোনো প্রটোকল নেই, প্রটোকল ছাড়া আল্লাহ পাকের প্রটোকলে রয়েছে, এই জন্য যারা আল্লাহ পাকের উপর ভরসা করবে না, এক ভাই বলতে তো অনেক কথা। এই মুহরম মাস কেমন বরকত মাস, শুধুমাত্র মুহরমকে সম্মান করে বিদুর মিলা পর্যন্ত কি পাই, মুক্তি পাই। তো সেখানে মুসলমানরা পালন করলে কেমন সম্মান, কেমন মর্যাদা লাভ করবে।
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ছিলেন,
যেমনিভাবে বর্ণিত রয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাসকও ছিলেন। কেমন শাসক? মৌলা শেরহদ আলী কমতাল ওয়াজহুল কারিম দেখলেন যে একদিন ফারুক আজম উঁটুর উপর চড়ে কোথায় চলে যাচ্ছেন। তো জিজ্ঞেস করলেন যে ফারুক আমির মুমিন আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বললেন আমি যাচ্ছি একটা সৎকার বা সৎকার একটা উঁট হারিয়ে গিয়েছে,
আচ্ছা
ওইটাকে খোঁজার জন্য। কেননা ওই নীল নদের তীরে যদি কোনো ছাগলও যদি কোনো ছাগলের বাচ্চা যদি অভুক্ত থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে ফারুক আজম থেকে আল্লাহ পাক
জিজ্ঞাসা।
এখন সত্য মিথ্যে এখন পার্থক্য কিসের উঁট সৎকার উঁট? তো খুঁজলে তো অনেক মানুষ আছে, অনেক দারোয়ানরা আছে যারা এ কাজে লিপ্ত, হ্যাঁ ওনারা খুঁজবে। আমিরুল মুমিনিন উঁটের উপর চড়ে উঁট খুঁজতেন সৎকার উঁট খোঁজার জন্য চারদিকে দৌড়তেছে। দেখুন আল্লাহ পাকের বয় কেমন, যার মধ্যে আল্লাহ পাকের বয় থাকবে, আল্লাহ পাকের আনুগত্য থাকবে,
জি
তখন তার চাল চলন তার কথাবার্তা তার প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য।
বেশক
তো যখন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যখন বান্দা কাজ করবে তখন আল্লাহ পাক তাকে নিয়ামত দ্বারা ধন্য করবেন। কেননা আল্লাহ আলিকা ফদুল্লাহ ইউতি মাইয়াশা, আল্লাহ পাক যা কিছু তাকে দয়া দ্বারা ধন্য করেন। তো আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য দয়া করতে হয়।
জি বেশক, আসলেই শাসক হওয়া সহজ কিন্তু সেই শাসক হিসেবে নিজের দায়িত্ব পালন করা এটা বড়ই কঠিন। মুসলমানদের মধ্যে যারা শাসক ছিলেন ইসলামী ইতিহাসে যে সকল শাসকদের কথা আজও পড়া হয় শোনা হয় বলা হয় ওনাদের আন্দাজই নিরালা ছিল। যদি আমরা খোলাফায়ে রাশিদিনদের সেই যুগ দেখি ওনারা শুধু শাসক ছিলেন না, বরং ওনারা নিজের অন্তরের মধ্যে যে খফ ছিল আল্লাহ পাকের সেই খফকে ভেতরে রেখে শাসন কার্য পরিচালনা করেছেন। আর যদি বর্তমান শাসকদের অবস্থা দেখা হয় তো পুরো চিত্রই পাল্টে যাবে, মানে পুরো পরিবেশই পাল্টে যাবে যদি একজন শাসকের অন্তরে খোদা ভীতি থাকে আর একজন শাসক যদি হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে, যদি হক এবং বাতিলকে মিশ্রণ করে ফেলে তাহলে সেই শাসক তো কাল কিয়ামতের দিন জবাবদিহিতার সম্মুখীন হবে না।
অবশ্যই, কারণ খালিসা পাকের মধ্যে রয়েছে কোনো শাসক যদি নেককার পরহেজগার হয় আল্লাহ পাক তাকে কালকে নূরের মিম্বর দান
করেন, আল্লাহু আকবার আল্লাহ।
আর যদি অসৎ হয় তার তার জন্য শাস্তি অবধারিত।
জি জি, আল্লাহ আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এমন একটি ন্যায়ের ঘটনা আমরা দেখতে পাই, ইনসাফের ঘটনা আমরা দেখতে পাই, যেটা শুনলে আজও পর্যন্ত মানে মুসলমানদের ইমান তাজা হয়ে যায়, সেটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে ইনসাফ উনি করে দেখিয়েছিলেন।
আসলে অনেক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা
অনেক বিশেষ করে ওনার ছেলের ক্ষেত্রে,
তো একটা ছিল নীল নদের ক্ষেত্রে একটা ওনার ছেলের ক্ষেত্রে।
জি জি,
ওনার যেহেতু আমরা সকলেই জানি যে একটা প্রবাদ আছে যে এভরি ক্রিমিনাল গেট দি পানিশমেন্ট, অপরাধ যে করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে।
অবশ্যই,
ওনার সন্তান যখন অপরাধ করেছে তো তার থেকে দূরা তাকে প্রহার করতে হবে শরীয় আইন অনুযায়ী। তো নিজের সন্তানকেও তিনি ছাড়তেন নাই,
আল্লাহু আকবার।
যখন 80 দূরা যখন তাকে প্রহার করা হয় তার সন্তান কী করেছেন, ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তো আরও 20টা দূরা বাকি ছিল, ওই 20টা দূরা কবরের উপর
আল্লাহ
প্রহার করে 100 পূর্ণ করেছেন তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তো এটা তিনি না করতে পারতেন, কী দরকার ছিল বা, কিন্তু কিন্তু এটা এই জন্য যে কাল কেয়ামতের মধ্যে এটা কেউ যেন না বলে যে ফারুক আজম তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করে 20টা বাকি রেখে দিয়েছিলেন,
অপরের প্রতি জুলুম করেছে আর নিজের ছেলের উপর।
হ্যাঁ, এটাও তিনি কি করেন নাই না, এটাও যেন না হয়,
আল্লাহ
দেখে যেন প্রশ্ন তুলতে না পারে,
আল্লাহ। তো দোষী যেই হোক না কেন বিচার মজলুমের পক্ষেই করা দরকার, বিচারটা যাতে মজলুমের পক্ষে হয়। আজকে এর পুরোপুরি উল্টো চিত্র আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে বলেন, আমাদের বন্ধু মহলের মধ্যে বলেন বা আমাদের ফ্যামিলির মধ্যে বলেন, বিচার সবসময় যে জালিম তার পক্ষেই চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। অথচ ইসলামের দ্বিতীয় খলিফা সেইদুনা ফারুক আজম রদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে অপরাধী ছিল, কিন্তু ছেলেকে শাস্তি দিতে উনি কার্পণ্য বোধ করেনি। উনি দেখিয়ে দিয়েছে যে ইনসাফ কাকে বলে, উনি দেখিয়ে দিয়েছেন যে ন্যায় পরায়ণতা কাকে বলে। উনি ছেলের পক্ষে কোনো মানে সাফাই গায়নি, বরং যে জালিম তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং যে মজলুম তাকে ন্যায় বিচার দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে সেই সকল বিচারকদেরকেও মাদানী ফুল গ্রহণ করা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। ভালো বিচারকেরও কিন্তু কাল কিয়ামতের দিন জাজা আছে, প্রতিদান আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে যারা বিচারক হওয়ার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, যারা বিচার কার্য সম্পাদন করে, বিশেষ করে পাড়া মহল্লার মধ্যে, সমাজের মধ্যে, তো এই ক্ষেত্রে অবশ্যই সবসময় মাইন্ডে রাখা উচিত যে আমি ন্যায় বিচার করছি কি না, আমি কোনো জালিমের পক্ষে কথা বলছি কি না, তার পক্ষপাতিত্ব করছি কি না। যদি পক্ষপাতিত্ব করি, কালকে আমাদের দিন আমাকে জবাবদিহি করতে হবে। আজকে তো সামান্য টাকার বিনিময়ে বিচারকই পুরো বিক্রি হয়ে যায়, হ্যাঁ, বিচারকই এধার ইধার সে উধার হয়ে যাতা হ্যাঁ। তো এরকম না হওয়া চাই, বিচারক বাস বিচারক। আর যদি আপনি বিচার কার্য সম্পাদন করতে না পারেন, তাহলে আপনি করিয়ে নিন না।
ইমাম আজমকে যখন বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল, এটা নেন নাই,
নেন নাই,
কি জানো যে এটা আমার দ্বারা সম্ভব,
আল্লাহু আকবার,
কারণ আমি যদি এটা গ্রহণ আমাকে পক্ষপাতিত্ব কি করতে হবে,
হ্যাঁ
হ্যাঁ, ছেড়ে দিয়েছেন। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শাসক হবার পরও প্রতিদিন রাতের গলির মদিনার অলিতে গলিতে,
হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ এটাও ইনশাআল্লাহ আমরা শুনবো আপনার কাছ থেকে ওনার সেই নিরালা আন্দাজ ইনশাআল্লাহুল করিম। অনেক দর্শক আমাদের সাথে কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, কল শোনাবেন।
আমি চট্টগ্রাম আনোয়ারা থেকে, আপনাদের চ্যানেলগুলো আমার থেকে খুব ভালো লাগে, সারাটা এগুলো দেখি, এখনো দেখি, খুব ভালো লাগে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনো দেখতেছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ রিয়াজ, আমাকে একটি মানকাবাস শোনালে ভালো হতো। আমার তার জিন্দাবাদ, আমারে মুরশিদ জিন্দাবাদ।
যেহেতু মহরমুল হারাম মাস শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামে চেষ্টা থাকবে মানকাবাতে কারবালা বা মানকাবাতে শহীদানে কারবালা বা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বা যেদিন যে টপিক হবে ওই দিন ওই হাস্তির ব্যক্তিত্বের আমরা মানকাবাত শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী কল।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম।
আচ্ছা ইনশাআল্লাহ করিম। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমার প্রিয় চ্যানেল, এটা তো দেখি আমি, অন্য কোনো কিছু দেখি না, শুধু এইটাই দেখি। আপনারা দোয়া করেন
মাশাআল্লাহ এটাই দেখতে থাকবেন, ইনশাআল্লাহ ইলমে দিনও হাসিল হবে আর নেকির প্রতি উৎসাহিত হবেন ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী কল।
আমার নাম বাচ্চু মিয়া, আমি একটা নাচের আসর করতে চাই, তাও লাগিয়া কান্দের মন, তাও লাগিয়া বান্দ
ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মেহজান, আমি দামিন পৌরসভা কামাত পাড়া থেকে আরজ করছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, নাচের সারিবদ্ধ হয়ে গুরুগির মা।
আচ্ছা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা কালামের রিকোয়েস্ট করেছেন, যদি আমাদের সম্ভব হয় আমরা এক এক লাইন করে শোনানোর চেষ্টা করব। ফেসবুকে কমেন্ট করেছেন ফারুক আত্তারি ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ মারহাবা, খাগড়াছড়ি থেকে বলছেন, মহরমুল হারামের শুভেচ্ছাও জানিয়েছেন, আপনাকেও অভিনন্দন শুভেচ্ছা। দোয়া চেয়েছেন আপনার মায়ের জন্য এবং আপনার ছেলের জন্য, আল্লাহ তাআলা মহরমুল হারাম মাসের সদকায়, শহীদ আনে কারবালাদের সদকায় আল্লাহ তাআলা আপনার আম্মাকে এবং আপনার সন্তানকে শিফা দান করুক। আরেকজন মেসেজ করেছেন কুষ্টিয়া থেকে, উনি বলছেন আমি একটি নাচ শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্টের সংখ্যা ভারী হয়ে গেছে, আসুন কয়েকটা রিকোয়েস্ট আমরা পূরণ করে আসি আমাদের সাদম ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ। জিজুর এক এক লাইন করে
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি, সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। খুদার অনুগ্রহে আমি গুলাম ফারুকে আজমে, খুদার অনুগ্রহে আমি গুলাম ফারুকে আজমে, স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুকে আজমের, স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুকে আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের, স্বয়ং খোদা ও তার প্রিয় হাবিব ফারুকে আজমের। খোদার কৃপায় রয়েছে মোর প্রতি সদা নবীর দয়া, খোদার কৃপায় রয়েছে মোর প্রতি সদা নবীর দয়া, দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমের, দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। পালিয়ে যে শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, পালিয়ে যে তো শয়তান লেজ গুটিয়ে গলি থেকে তার, এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের, এমন দাপট আর প্রভাব ছিল ফারুকে আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের। মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায়, মহান খোদার অশেষ দয়ায়, প্রিয় নবীর অশেষ কৃপায়, যাবে না দোজখে গোলাম কবু ফারুকে আজমের, যাবে না দোজখে গোলাম কবু ফারুকে আজমের, খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমের।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালামের মধ্যে গোলাম ফারুকে আজমের, অনেক দর্শকের ওয়াসওয়াসা আসতে পারে গোলাম আবার ফারুকে আজমের, এটা কেমন কথা?
আসলে গোলাম মানে তো এখানে অনেক অর্থ গোলাম ব্যবহৃত।
জি,
গোলাম মানে একত্র বান্দা আছে, আবার গোলামের একত্র চাকর আছে, গোলামের আর একত্র মহাব্বতকারী আছে। তো যেভাবে ফারুক আজমের সন্তানকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন গোলাম ইবনে গোলাম,
খুদ ফারুক আজম বলেছেন,
ফারুক আজম আজমকে ফার্স্ট টাইম দেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন গোলাম, ওনার তার সন্তানকে গোলাম ইবনে গোলাম। তো তার সন্তান এসে তখন তো খিলাফত খিলাফতে ছিল ফারুক আজম, তখন গিয়ে বললেন জাব্বা জান আমাকে আপনাকে সহ বলেছে যে
গোলাম আমিও গোলাম
গোলামের সন্তান গোলাম।
জি,
কে বলেছে? ইমাম হোসেন। আচ্ছা চলো, হোসেন আপনি কিরকম বলেছেন? জি হ্যাঁ বলেছি। এটাকে লিখে দিতে পারবেন? বলে যে হ্যাঁ লিখে দিতে পারবো।
আল্লাহ,
ইমাম হোসেন তার আমরা লিখে দিলাম। এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু একটা নিয়ে চমকিয়ে বললেন যে হাসানি কারিমে বাস এটাই আমার জন্য যাচ্ছে ছিলা, আমি যে কাল ইন্তেকাল করবো এটা আমার বক্ষের মধ্যে, আমার কাফন কাফের মধ্যে, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছে গোলাম, আপনার গোলাম আর আমার সন্তানও গোলাম, সার্টিফিকেট আপনার নাতি
দিয়েছেন
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার হাসান এবং হোসেনের জন্য যুবকদের সর্দার, তো যুবকদের সর্দার সার্টিফিকেট দিয়েছেন আমি গোলাম, তো গোলাম গোলাম জাহান নামে যাবে এটা দেখাতে পারে না।
জি বেশ বেশ। হুজুর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা নাতের আগে আমরা শুনছিলাম যে দায়িত্বকালীন সময়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, কেন ঘুরে বেড়াতেন?
আসলে রেসপন্সিবিলিটি এটা আমি একটা জিনিস যার মধ্যে যেটা বললাম যে আল্লাহ পাকের ভয় যখন থাকবে তখন দায়িত্বটা যথাযথভাবে পালন করার জন্য উঠে পড়ে লেগে যায়, এটা প্রিয় নবীর শিক্ষা। কারণ যার আঙ্গুলের ইশারায় চাঁদ দু টুকরা হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আবার ফিরে আসে, তো তিনি পেটের মধ্যে পাথর বাঁধা না অভুক্ত থাকা, ক্ষুধার্ত থাকা, আল্লাহ পাকের দরবারে দোয়া করা, এগুলো সাহাবীরা প্র্যাকটিক্যালি শিখেছেন।
জি,
দুনিয়ার প্রতি অনাসক্ততা। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললাম যে এই নীল নদের তীরে যদি কোনো ছাগলের বাচ্চা যদি অভুক্ত থাকে ক্ষুধার্ত, কাল কিয়ামতের ময়দানে ফারুক আজম জিজ্ঞাসা করা হয় কী জবাব দেবে, সেজন্য তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতেন। একদিন দেখা গেল এক ঘরের মধ্যে মা এবং মেয়ে দুধ গুলা মাপতেছে, গোলা দুধ, তো মা বললো দুধের মধ্যে পানি মিক্স করার জন্য, মেয়ে বলতে লাগলো যে না, বলছে কেন? বলছে আমির মুখে নিষেধ করেছেন দুধের সাথে যেন পানি মিক্স
না করা।
তো মা বলছে এখন তো ফারুক আজ এখন তো আমির মুখে নেই উনি দেখছেন না, দাও। মেয়ে বলতে লাগলো যে না, সামনে গিয়ে আনুগত্য করো বা পিছনে তার বিরুদ্ধে ছাড়া এটা তো হতে পারে না। দিগুলো ফারুক আজম বাড়ি থেকে সব সব শুনছেন, এগুলো তো শোনার পর তিনি তার সাথে যিনি ছিলেন তো তিনি হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই ঘরের চিহ্ন দিয়ে রাখো, চিহ্নেরা কাল সকালে আমাকে রিপোর্ট দিবে। তখন উনি চিহ্ন দিয়ে রাখলেন এবং রিপোর্ট সংগ্রহ করে গেলেন জামিন মুকুনিন, ওই মেয়েটা হচ্ছে বিধবা, তাদের কোনো তার বাবাও নেই স্বামীও নেই, তাদেরকে দেখবার কোনো কোনো পুরুষ নেই, সেজন্য এই দুধ বিক্রি করে তারা সংসার চালে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তার সন্তানদেরকে ডেকে বললেন তোমাদের মধ্যে কে আছো, এই মেয়েকে কী করো, শাদী করো, কিছু অনেক নেককার এবং পরহেজগার। তখন তার সন্তান হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে গেলেন তাকে শাদী করার জন্য, তার সাথে ওই কন্যার বিধবা নারীর শাদী হয়। দেখুন একজন আমিরের মুমিনিন হয়ে আরেকজন বাদশার মেয়ে না খুঁজে একজন নেককার পরহেজগার মেয়ের সাথে কী করেছে, তা আবার বিধবা। তো এই জন্য আমাদের যে মেসেজ হচ্ছে শাদী দিব টাকা দেখে নয়, তার চরিত্র দেখে, পরহেজগারিকে দেখে, ওর সাথে সাথে যে ফারুক আজমের চরিত্র আমরা আদর্শ আমরা শুনলাম যে নিচু ঘরের হলেও আদর্শের ক্ষেত্রে তিনি অটল ছিলেন।
জি,
এবং তিনি পাশের জায়গা থেকে মূল্যায়ন করেছেন এবং তার সন্তানরাও সেটা সাদরে গ্রহণ করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু শাসক হয়ে অন্যান্য দুষ্টুটিতে অনেক ওটা আছেই, সামান্য দুধের সাথে পানি মিক্স করে এটা পর্যন্ত কী করেছেন, নিষেধ করেছেন। আর এখন তো কালো টাকা সাদা করার জন্য বাস শাসক তাই উল্টাই কী দিচ্ছে, নিজের দিচ্ছে সমস্যা নেই, কালো টাকা সাদা করে। এই জন্যই তো জবান মুখের বুলিটা ওইটা এখন আর আগের মতো কাজ করে না। নাহলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে আমরা অনেকেই জানি যে হযরত আবু শাইখ কিতাবুল ইসমত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কায়েস বিন হিজাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমের খিলাফতের যুগে তিনি মিশর যখন জয় করলেন তখন মিশরবাসীরা তাকে এসে বলতে লাগলো যে আমাদের এখানে একটা কুপ্রথা রয়েছে। কুপ্রথাটা হচ্ছে যে নীল নদের মধ্যে পানি শুকিয়ে যায় একটা সময়ে, তো এখানে কী করতে হয়, এখানে একটা সুন্দরী কুমারীকে তার পিতামাতার কাছ থেকে এনে এখানে রাখতে হয় এবং ওই মেয়ের কারণ ওই মেয়ে এখানে মৃত্যুবরণ করবে, ওই মেয়ের কারণে এখানে কী হবে পানি উত্তোলন হবে, এবার পানিতে পরিপূর্ণ হয়ে যাবে নীল নদ। এটা যখন শুনলেন তখন আমার ইবনুল আস দাঁড়াও, এটা তো ইসলাম এটা সাপোর্ট করে না, একটা মেয়েকে জলজীবন্ত মৃত্যুমুখে ঠেলে দেওয়া এটা তো ইসলামের পূর্ব যুগে ছিল, এখন ইসলামের এই যুগে এগুলো চলবে না, আমি শাসকের সাথে কথা বলবো, আমির মুখের সাথে আমি কথা বলবো। তিনি চিঠি লিখলেন যে আমির মুখে একটু দয়া করুন, এরকম একটা কুপ্রথা এখানে চালু ছিল এখানে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি ঠিক বলেছো, এটা ইসলামের পূর্বে এখন নয়, আমি আমার চিঠির ভিতরে একটা ছিরকুট দিচ্ছি, এটা নীল নদের মধ্যে ফেলে দিবে, ব্যাস এতটুকু। তো ওই চিঠির মধ্যে ওই ছিরকুটটা তিনি সেখানেই দিয়ে দিলেন এবং আমির ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিরকুট ওই চিঠির ভিতর থেকে ছিরকুটটা নিলেন। ছিরকুটটা নিয়েই তিনি কী করল, ওইটা দেখলেন যে এখানে কী লেখা আছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিরকুটের মধ্যে কী লিখলেন, তো কাগজের টুকরার ভিতরে ছিরকুটের মধ্যে লেখা ছিল যে হে নীলনদ, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাও তুমি প্রবাহিত হইও না, আর তুমি যদি আল্লাহ পাকের নির্দেশিত প্রবাহিত হও তাহলে তুমি এখনই কি হয়ে যাও, প্রবাহিত হয়ে যাও, মানে পরিপূর্ণ হয়ে যাও আল্লাহ পাকের নির্দেশ। এতটুকু শুধু এতটুকুন কথা, যেই মাত্র ছিটকুটটা নিন্নদে ফেললো রাতে রাতেই পানি
বৃদ্ধি পেয়ে গেল
এবং ওই কুপ্রথা চিরদিনের জন্য
বন্ধ হয়ে গেল।
তাহলে দেখুন নীলনদ এখনও আছে ভাই, পানি এখনও পরিপূর্ণ আছে, তাহলে শাসক এখনও আসা নাই, শুধুমাত্র শাসকের একটা বুলি
ছিরকুট,
একটা ছিরকুটের মধ্যে একটা বুলি একটা বাক্য, যদি পানির মধ্যে নদীর মধ্যে এরকম জোয়ার চলে আসতে পারে তাহলে তার জবানের মধ্যে কেমন জোয়ার চলে
আসে। মাশাআল্লাহ, আসলে আমাদেরকেও এমন হওয়া উচিত। আল্লাহ পাক শানে ফারুক আজম শুনছিলাম, আল্লাহ পাক ওনার সম্মান আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং ওনার সদকায় আল্লাহ পাক আমাদেরকে উভয় জাহানে কল্যাণ নসিব করুক। সময়ও একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, আর কয়েক মিনিট কিন্তু মহরম মাস যেহেতু শুরু হয়েছে মহরম মাসের ফজিলতও শুনতে হবে। আসুন মহরম মাসের কিছু ফজিলত আমার শাহিদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। মহরম মাসকে বিশেষ করে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে এবং মহরম মাসের বিশেষ করে কিছু রোজারও ফজিলত আছে, তো এই বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো।
লেখক ভাই, 12 মাসের মধ্যে 4টা মাসকে হারাম অর্থাৎ সম্মানিত বলা হয়েছে, তার মধ্যে স্পেশালি মহরম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস শাহরুল্লাহ। যেমনটি মুসলিম শরীফে একটি হাদিসে মোবারকা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা। এখানে হাদিসে পাকে আল্লাহর মাস হিসেবে আমার নবী আখ্যায়িত করেছেন, তো এটা আল্লাহ তাআলার মাস। বিশেষভাবে এই মহরমুল হারামে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হচ্ছে যে কি, যে এখানে কোনো যুদ্ধ বিগ্রহ হ্যাঁ কারোর জুলুম করা এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা। তো এটা হচ্ছে সম্মানিত মাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস এবং এই মাসের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। এই মাসে বিশেষ করে আশুরার দিন রয়েছে, দশই মহরম। দশই মহরমে রোজার যে ফজিলত, এটা একটি হাদিস মোবারক এসেছে মুসলিম শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার রোজা আগের এক বছরের গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ আশুরার যে রোজা এটা যারা রাখবে তাদের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই রোজার ক্ষেত্রে যেটা আসছে রিওয়ায়েতে যে আশুরার দিনের রোজা, সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম রেখেছেন, আমার নবীজি বললেন যে মুসা আলাইহিস সালাম তো আমরা বেশি হকদার, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা আশুরার দিন রোজা রাখবো এবং তার সাথে একটা রোজা বাড়িয়ে রাখবো, অর্থাৎ নয় মহরম এবং দশ মহরম, অথবা দশ মহরম এবং এগারো মহরম, অর্থাৎ দুইটা রোজা আমরা রাখবো। তো এই রোজা যদি আমরা রাখি তো আল্লাহ তাআলার দয়ায় আমার নবীজি বলছেন যে এক বছরের গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমরা সকলকে আহ্বান জানাবো যে আমরা, এবং যদি সম্ভব হয়, আমির আহলে সুন্নাত এটাও তরকিব দিচ্ছেন, যদি সম্ভব হয় মহরমে দশ দিন রোজা রাখেন উত্তম, যদি যারা পারবে দশ দিন রাখবে, নাহলে পাঁচ দিন রাখবে, নাহলে দুই দিন রাখবে আসুরের রোজা। এবং সাথে সাথে আরেকটি বিষয় যেটা, সেটা আরেকটি হাদিসে মোবারক আসছে যে এই মহরম মাসে অর্থাৎ আসুরার দিনে যদি পরিবারের উপর খরচ করা হয়, হ্যাঁ, তো আল্লাহ তাআলা পুরো বছর রিজিকের মধ্যে বরকত দান করেন। এই হাদিসে মোবারকাত তাবরানি, বাইহাকি এবং সোহাবুল ইমানের মধ্যে এসেছে।
জি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আসুরার দিনে তার পরিবারের জন্য খরচ বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকে প্রশস্ততা দান করবেন।
সুবহানাল্লাহ।
তো আমাদের উচিত হচ্ছে আসুরার দিনে বিশেষ করে আমরা আমাদের পরিবারের মধ্যে যতটুকু যার সামর্থ্য অনুযায়ী যেন একটু ভালো মানসম্পন্ন যেন খাবার হোক, বা একটু খরচ যেন হয়, হ্যাঁ, বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে কিছু তোহফা দেওয়া, হ্যাঁ, কিছু হাদিয়া দেওয়া, এটা যদি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবারের মধ্যে, আমাদের আয় রোজগারের মধ্যে সারা বছর এটা প্রশস্ততা দান করবেন এবং রিজিকের মধ্যে বরকতের মাধ্যম হবে।
মাশাআল্লাহ। তো আমাদের কিছু ভালো ভালো নিয়ত করা চায় যে এই সামনের বছর আমরা কিভাবে অতিবাহিত করব, যেহেতু একটি বছর গত হয়ে গেছে আর নতুন একটি বছর শুরু হয়েছে, যদি আমরা দেখি এই চিন্তাধারাও আমাদের নেই, আবার অনেক মুসলমানও জানবে না যে নতুন বছর শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয়তোবা ফেসবুকের যুগ এখন, ফেসবুকে অনেক জায়গা থেকে স্ট্যাটাস আসতেছে, ওই হিসেবে হয়তোবা জেনে যাবে যে নতুন বছর শুরু হয়ে গেছে। যদি এই ফেসবুকও না থাকতো আমার মনে হয় না মুসলমানরাও জানতো যে নতুন একটা বছর শুরু হয়ে গেছে।
অনেকেই বারো মাসের নাম আরবি মাস বলতে
পারবে না, এদিক সেদিক হয়ে যায়,
কিন্তু শেখা উচিত, জানা উচিত।
জি, মুসলমানদের জন্য তো এই নতুন বছর যেটা এখন শুরু হয়েছে এটাকেই সেলিব্রেট করা উচিত শরীয়তের মধ্যে থেকে। আমরা তো ইংরেজি যখন বছর শুরু হয়, হ্যাঁ, আগের দিন 31st নাইটে কত উদযাপন, এরপর মানে 1st জানুয়ারিতে কত উদযাপন, তো রোজা রাখি, ইবাদত করি আর নতুন বছরে কিছু নিয়ত করি যে ইনশাআল্লাহ করিম যে এই নতুন বছরে আমরা নেকির মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করব, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, এবং নতুন বছরে আমরা কয়েকটা টার্গেটও চাইলে নিতে পারি যে আমি ইনশাআল্লাহ ডেইলি এতবার করে দরুদ পড়ব, ডেইলি এতবার করে জিকির করব, ডেইলি এতবার করে ইস্তেগফার পড়ব, দাওয়াত ইসলামের মাদানী মহলে আমরা সম্পৃক্ত থাকব, দাওয়াত ইসলামের সাথে আমরা নেকির কাজে শরিক হব, শরিক হওয়ার চেষ্টা করব। তো আজকের অনুষ্ঠানকে এখানেই শেষ করতে হচ্ছে, আগামীকাল আবারও উপস্থিত হব, আপনাদের সুস্থতা কামনা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।